Allahu Akbar. أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد حي على
السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا Alright.
এই রমজানের শেষ দিনের ভিতর দিয়ে আমরা অতিবাহিত হচ্ছে, যা আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে এবছর পুনরায় আমাদের পাপের ক্ষমার বিধান করা, নেকি করা এবং নেকির উপর প্রতিষ্ঠিত হওয়া এবং তার সন্তুষ্টি অর্জনের জন্য তিনি আমাদেরকে দিয়েছেন। সুতরাং আমাদের ভিতর সেই সকল মানুষ সৌভাগ্যবান যারা আল্লাহ তাআলার নিয়ামত এবং তার অনুগ্রহ রাজি বর্ষিত হওয়ার এই বিশেষ দিনগুলোকে কাজে লাগিয়েছে বা এই দিনগুলো থেকে বরকত বা আশিস লাভ করেছে। আজকের দিন যা জুমার দিন, এই দিনের নিজস্ব একটা বরকত আছে। এই দিবসের গুরুত্বের রমজান হওয়া বা রমজান রোজার মাস না হওয়ার সাথে কোনো সম্পর্ক নেই। এর গুরুত্ব সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, আমাদেরকে অনেক শিক্ষা দিয়েছেন এবং হাদিসেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশের বিভিন্ন ভাবে ব্যাখ্যা করেছেন জুমা সম্পর্কিত নির্দেশের। যদিও সাধারণ মুসলমানের বেশিরভাগ এবং কিছু আহমদীয় মনে করে যে রমজানের শেষ জুমার বিশেষ গুরুত্ব আছে আর দোয়া গৃহীত হওয়ার, দোয়া কবুল হওয়ার ঘটনাবলী এই দিনে অন্য যে কোনো দিনের তুলনায় এক মোমেনের জীবনে বেশি ঘটে। তাই সচরাচর বা সাধারণত আমরা দেখি যে পত্র পত্রিকায় জুমার একটা ভুল নাম রাখা হয় এবং এটাকে জুমাতুল উইদা বলা হয়, বিশেষ ব্যবস্থা নেওয়া হয় বিশেষ ব্যবস্থার অধীনে মুসলমান দেশে মসজিদে জুমার উপস্থিতি, বিভিন্ন ছবি এবং বিভিন্ন ইমামের খুতবার বরাতে খবর ছাপা হয় পত্র পত্রিকায়, বিভিন্ন বিভিন্ন সংবাদ মাধ্যম ভুল সংবাদ মাধ্যমের রমজানের শেষ জুমা সম্পর্কে ভুল খবর ছাপা, বিশেষ পত্র পত্রিকা তো বিশেষ এডিশনও ছাপে, তো তাদের এই প্রচার এই ভুল ধারণার জন্ম দিয়েছে যে সারা বছর নামাজ না পড়লেও জুমা না পড়লেও শুধু জুমাতুল বিদায় গিয়ে জুমা পড়ো সব পাপ ক্ষমা হয়ে যাবে, সব পাপের ক্ষমা লাভ করতে পারবে, আর এই ধরনের ভুল ধারণাই কাজায় ওমরের দৃষ্টিভঙ্গির জন্ম দিয়েছে। সুতরাং এটি একান্ত ভুল ধারণা, আল্লাহ তাআলার এটি অনেক বড় অনুগ্রহ যে আমরা আহমদিরা আমাদের উপর আল্লাহ তাআলার এহসান যে আমরা এই বিদত থেকে মুক্ত, অধিকাংশ আহমদি এটি থেকে মুক্ত। আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নেকের উপর প্রতিষ্ঠিত হওয়ার, স্থায়ীভাবে নেক কাজ করার এবং রীতিমতো এবং ধারাবাহিকভাবে নেকি এবং পূর্ণ কাজ নেক কর্ম করার শিক্ষা দিয়েছেন। এবং রসুল্লাহ বলেন যে যদি এটি অব্যাহত থাকে আল্লাহ তাআলা ভুল ভ্রান্তি দুর্বলতা ত্রুটি বিচ্যুতি ক্ষমা করবেন, মার্জনা করবেন, আর যে মানুষ এমন কাজ করবে আর তার গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন, এ সম্পর্কে হাদিসে রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি মানুষ বড় বড় পাপ বা গুনাহে কবিরা এড়িয়ে চলে তাহলে পাঁচ নামাজ, এক জুমার পর দ্বিতীয় জুমা এবং রমজানের পর দ্বিতীয় রমজানের মাঝে যে সমস্ত ভুল ত্রুটি হয় তা দ্বিতীয়টি মধ্যবর্তী পাপের জন্য কাফফারা হয়ে যায় বা প্রায়শ্চিত্ত হয়ে যায়। অর্থাৎ প্রথম কথা এটি স্মরণ রাখবে, সদা স্মরণ রাখবে, আর এই কথাকে মাথা থেকে বের করে দাও, এই ধারণা মাথা থেকে বের করে দাও যে মানুষ সারা বছর যাচ্ছে তাই করুক, জেনে শুনে পাপে লিপ্ত হলেও আল্লাহ এবং মানুষের অধিকার না দিলেও বা এই ব্যাপারে ভ্রুক্ষেপহীন হলেও শুধু জুমাতুল বিদায় যদি উপস্থিত হয় আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করবেন, বা জুমাতুল বিদা পাপের ক্ষমার কারণ হবে, এই ধারণাকে মন থেকে বের করে দাও। বা অনেকে মনে করে যে একবার হজ করলেই পাক হয়ে গেলাম, হজের পর আবার সেই ধোকা প্রতারণা ফেতনা ফাসাদ বিশৃঙ্খলার অনুমতি আছে বলে মনে করে তারা। গুনাহে কবিরা বা বড় বড় পাপের অনেক দৃষ্টান্ত আছে, অনেক উদাহরণ দেওয়া যায়, অন্যের ধন সম্পদ অন্যায়ভাবে তশরুফ করা, খাওয়া ভক্ষণ করা, এতিমদের ধন সম্পদ হরণ করা, এটিও কবিরা গুনাহ। যে কাজ মানুষ নিজে করে না তা অন্যদেরকে করার জন্য নসিহত করা যে এটি করো, দুটো শ্রেণীকে দুটো দলকে দলের মাঝে ঝগড়া বাঁধিয়ে দেয়া, দুই ব্যক্তির সম্পর্ক খারাপ করা, ঝগড়া বাঁধিয়ে ফেতনা সৃষ্টি করা, বরং আল্লাহ তাআলা তো বলেন যে ফেতনা হত্যা করা থেকে বড় পাপ। এক মোমেন যার হৃদয়ে খোদা তালার ভয় আছে সে শুধু এই কথা মনে করে যে চুরি করি নাই, জেনা করি নাই, ডাকাতি করিনি, হত্যা করিনি, এটি এগুলোই বড় গুনাহ, এগুলো থেকে বেঁচে গেছি, তাই আমার বিষয় সাফ, আমার কোনো পাপ নেই, শুধু এটি ঠিক নয়। অন্যায়ভাবে অন্যের মাল হরণ করা, কোন ব্যক্তির ধন সম্পদ ভক্ষণ করা হোক বা সরকারের ধন সম্পদ হরণ করা হোক, তারপর দুজনের ভিতর ঝগড়া বাঁধিয়ে দেয়া, সম্পর্ক নষ্ট করা, এগুলো সবই গুনাহে কবিরা। তারা মানুষ যদি পুরো সচেতনতার সাথে পাপগুলো এড়িয়ে চলে আর ভুলবশত যদি কোনো কাজ হয়ে যায় তাহলে, এবং এরপর যদি সে ইস্তিগফার করে, তারপর রাসূলুল্লাহ বলেন যে পাঁচ বেলার যে নামাজ মানুষ সাজিয়ে গুজিয়ে সুন্দরভাবে পড়ে, আর এক জুমার পর দ্বিতীয় জুমা, রমজানের পর দ্বিতীয় রমজানের মাঝে এই উভয়ের মাঝে ছোট ছোট ভুল ত্রুটি হয়ে যায়, মানুষ দুর্বলতার শিকার হয়। সে এমন কাজ যা জেনে শুনে কারো ক্ষতি করার জন্য করা হয়নি, এমন ভুল ত্রুটি আল্লাহ তাআলা ক্ষমা করবেন, মার্জনা করবেন, উপেক্ষা করবেন। আর এই নামাজ, এই জুমা, এই রমজান যা নেকি বা পুণ্য অর্জনের জন্য এবং পাপ বর্জনের মাধ্যমে করা হয় বা করার চেষ্টা করা হয়, এমন নেকি ছোটখাটো পাপের জন্য প্রায়শ্চিত্ত হবে বা কাফারা হবে। তো দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও বলেননি যে জুমাতুল বিদা ক্ষমার আর নিশ্চয়তা দেবে। বরং বলা হয়েছে প্রথমে নেক কাজ করার চেষ্টা করা, আল্লাহর সাথে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, যে সমস্ত ইবাদত নির্ধারিত হয়েছে সেগুলো যথাসময়ে পালন করা, এগুলোই ছোটখাটো পাপের জন্য প্রায়শ্চিত্ত বা কাফারা হতে পারে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে এগুলোর অনুবাদ হলো, হে যারা ঈমান এনেছে, যখন তোমাদেরকে জুমার দিনের একটা বিশেষ অংশে নামাজের জন্য আহ্বান করা হয়, তখন আল্লাহর স্মরণের জন্য দ্রুত আসো এবং ক্রয় বিক্রয় পরিত্যাগ করো। এটি তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। সুতরাং নামাজ পরবর্তী আয়াতে আছে, অতঃপর যখন নামাজ শেষ হয় তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করো এবং অজস্র ধারায় খোদা তালাকে স্মরণ করো যেন তোমরা সফল কাম হও। আবার আল্লাহ তালা বলেন 12 নম্বর আয়াতে সূরা জুমার, এবং যখন তারা কোনো ব্যবসা, কোনো বাণিজ্য বা আমোদ প্রমোদ দেখবে, তখন তারা তোমাকে একাকী দণ্ডায়মান ছেড়ে তার দিকে দৌড়ে যায়। তুমি বলো যে আল্লাহর কাছে আছে, তা আমোদ প্রমোদ এবং ব্যবসা বাণিজ্য থেকে অনেক উত্তম। বস্তুত আল্লাহর রিজিক দাতাদের মধ্যে সর্বোত্তম। আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন যে জুমার দিন যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয়, ফাস আও ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণের জন্য দ্রুত অগ্রসর হও, দ্রুত আসো। তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত জুমা। এর মাধ্যমে তোমাদের পাপ পাপ ক্ষমা হবে, পাপের ক্ষমা পাবে, পাপ ক্ষমা করা হবে। হযরত আবু হুরায়রার পক্ষ থেকে এর আয়াত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, জুমার কথা বলতে গিয়ে তিনি বলেন, জুমার দিন এমন একটি মুহূর্ত আসে যে মুহূর্তে মুসলমান নামাজের অবস্থায় আল্লাহর কাছে যেই কল্যাণী চায়, আল্লাহ তাআলা তাকে দান করেন। নিজের হাতের মাধ্যমে রাসূলুল্লাহ ইশারা করে বলেন যে সেই সময়টা খুব সংক্ষিপ্ত এবং সামান্য। জুমার নামাজের কথা রাসূলুল্লাহ বলেছেন, খুতবা নামাজের অংশ। তো এই হলো জুমার গুরুত্ব। এই জুমায় দোয়া গৃহীত হওয়ার একটা বিশেষ মুহূর্ত আছে, সেই মুহূর্তে আল্লাহ তাআলার কাছে যে মঙ্গলই কামনা করবে, আল্লাহ তাআলা তা তোমাদেরকে সেই মঙ্গল এবং কল্যাণের ভাগী করবে। এই কথা মনে করবেন যে ব্যবসা করে বড় লাভবান হচ্ছ তোমরা, এর কোনো নিশ্চয়তা নেই যে ব্যবসার খাতিরে জুমা ছাড়লে তোমার প্রত্যাশা অনুসারে তুমি লাভবান হবে, এর কোনো নিশ্চয়তা নেই। কিন্তু আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তোমাদেরকে এই সংবাদ দিচ্ছেন যে যদি এদিন এই সময়গুলোতে আল্লাহ তাআলার কাছে কল্যাণ এবং মঙ্গলের ভিক্ষা চাও, তা তোমরা অবশ্যই পাবে। শর্ত হলো গুনাহে কবিরা থেকে বাঁচার যে শর্ত আছে সেই শর্তেও পাশ করতে হবে। আল্লাহ তাআলা বলেন যে যখন মুসলমানকে বা এক মুমিনকে যখন জুমার নামাজের জন্য ডাকা হয়, তখন তোমরা তাড়াতাড়ি দ্রুত আসো, ব্যবসা বাণিজ্য পরিত্যাগ করো, এটাই তোমাদের জন্য উত্তম। কোথাও বলেননি যে রমজানের শেষ জুমায় ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, এতে দোয়া বিশেষভাবে কবুল হবে। বাকি জুমাকে ব্যবসা বাণিজ্যের খাতিরে যদি ছেড়েও দাও অসুবিধা নেই, কোথায় কথা বলা হয়নি। আর হযরত ইসলাম জুমার গুরুত্ব এবং এর আবশ্যকতার কথা বলতে গিয়ে এই কথা অবশ্যই বলেছেন যে প্রত্যেক মুসলমানের জন্য জামাতবদ্ধভাবে জুমা পড়া এমন একটি দায়িত্ব যা ওয়াজিব। শুধু দাস, মহিলা এবং বাচ্চাদের ব্যতিরেকে তারা, এদের একটা সীমাবদ্ধতা আছে। আল্লাহ তাআলা জালেম নন, যেখানে বৈধ কারণ আছে সেখানে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন। কিন্তু ইহজাগতিকতার লোভ লেপসা বস্তুবাদিতাকে আল্লাহর মোকাবেলায় দাঁড় করানো ঠিক নয়, এটি অসহ্য বিষয়। হাদিসে আছে, আল জুমাতু হাক্কুন ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম। অভিধান বিশারদের হক শব্দের অর্থ করেছেন আল্লাহ তাআলার নির্দেশ, এমন কাজ এবং কথা যা সেভাবে করা, যেভাবে করা উচিত বা যথাসময় করা উচিত, এটিকে বলা হাক। ওয়াজিবের অর্থ হলো এটি এমন একটি ফরজ, এমন একটি আবশ্যকীয় কাজ যা না করলে মানুষ শাস্তিযোগ্য হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দগুলো ব্যবহার করেছেন তার উক্তি একান্ত গুরুত্বপূর্ণ। জুমার নামাজ এমন একটি আবশ্যকীয় কাজ যার যা যথাযথভাবে যথাসময়ে সঠিকভাবে পালন করতে হবে। যদি পালন না করা হয় মুসলমান খোদা তালার দৃষ্টিতে ধৃত হওয়ার যোগ্য এবং তিরস্কৃত হওয়ার যোগ্য। সুতরাং বড় ভয়ের ব্যাপার। আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে বলেন, তোমরা ব্যবসা বাণিজ্যের উপর জুমাকে গুরুত্ব দিয়েছ, তোমরা যেহেতু আমার নির্ধারিত এই ফরজ দায়িত্ব পালন করেছ, জাগতিক স্বার্থের পরোয়া করনি। তো এই কথা মনে করো না যে তোমাদের এই কাজের কোনো ফল আমি দেব না, এমন নয়। বরং তোমরা এই দায়িত্ব পালন করেছ, এখন তোমাদের ব্যবসায়, তোমাদের বাণিজ্যে তোমরা ব্যস্ত থাকো, ব্যস্ত হও, নিয়োজিত হও। এখন আল্লাহর নির্দেশের কারণে, ইবাদতের কারণে তোমাদের এই কাজে আল্লাহ তাআলা তার ফজলকে অন্তর্ভুক্ত করেছেন। তোমরা জাগতিক কল্যাণের ভাগী হও, লাভবান হবে তোমরা এখন। কিন্তু এই ব্যবসা বাণিজ্য চলাকালেও আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ অব্যাহত রাখবে, তাকে ভুলবে না, আল্লাহর কৃতজ্ঞ বান্দা হিসেবে জীবন যাপন করবে। তোমাদের মনোযোগ যেন এদিকে থাকে যে আল্লাহ তাআলা আমার ব্যবসায় ফজল করেছেন, বরকত দিয়েছেন, যেন এখন তার নির্দেশকে পূর্বের তুলনায় সুচারুভাবে আমাকে পালন করতে হবে। ব্যবসা বাণিজ্যকে ধূর্ততার মাধ্যমে অবৈধ লাভের মুনাফার কারণ করো না। আল্লাহ তাআলাকে যদি সবসময় স্মরণ করো তাহলে আল্লাহর ভয় হৃদয়ে সবসময় বিরাজ করবে। আল্লাহর ভয় যদি থাকে, তার জিকেরে যদি তোমরা রত থাকো, তাহলে এটি ভবিষ্যৎ সফলতার কারণ হবে এবং তোমাদের উপর অতিরিক্ত বর্ধিত সফলতার দ্বার খুলবে এবং উন্মোচিত হবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে যারা আমার এই নির্দেশকে শুনেও জুমাকে গুরুত্ব দেয় না, আমার এই কথাকে যারা মনোযোগ সহকারে শোনে না, যে খোদার স্মরণেই, খোদার জিকের এই সফলতার কারণে কথাকে যারা মনোযোগ সহকারে শোনে না, বরং তাদের হৃদয়ে ইহ জাগতিক ব্যবসা বাণিজ্য এবং আমোদ প্রমোদের মত্ত, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর তোমার এই নির্দেশের দিকে তুমি যাদেরকে আহ্বান করো, যারা সাড়া দেয় না, তাদেরকে সতর্ক করা হয়েছে। হযরত ইবনে আব্বাসের রওয়ায়েত আছে যে রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি বিনা কারণে জুমা পরিত্যাগ করে, সে তার আমলনামায় তাকে মুনাফিক লেখা হবে এবং এই লেখা মেটানো যাবে না, পরিবর্তনও করা যাবে না। তো আল্লাহ তালা বলেন যে যখন এরা কোনো ব্যবসা বাণিজ্য দেখে বা কোনো আমোদ প্রমোদ দেখে সেদিকে ছুটে যায়, ধাবিত হয়, ও তারা কুকা তোমাকে একা ছেড়ে দে, তোমার কথায় মনোযোগ দেয় না। এটি এই সকল মুনাফেকদের সম্পর্কেই বলা হয়েছে। রসুল্লাহ সাহাবীদের যতটুকু সম্পর্ক আছে তারা তো এমন নিবেদিত ছিলেন তার জন্য, যারা ভয়াবহ যুদ্ধের মুহূর্তে রসুল্লাহকে একা নিঃসঙ্গ পরিত্যাগ করেনি। দ্বিতীয়ত এই কথা আসলে এই যুগের সাথে বেশি সম্পর্ক রাখে, যখন মানুষ অনেক বেশি বস্তুবাদিতায় নিমজ্জিত। এই যুগ আমোদ প্রমোদের বিভিন্ন উপকরণ রয়েছে, ব্যবসা বাণিজ্য একটা বিশেষ আকর্ষণ রাখে। এখন কার্যত মুসলমানদের একটা বিরাট শ্রেণী জুমার দিকে খুব কমই মনোযোগী। রসুলুল্লাহর যুগে মুনাফিকদের তার ডাকে সাড়া না দিলেও তিনি একা ছিলেন না। যদিও মুনাফিক মনে করত যে আমরা তাকে একা ছেড়ে এসেছি, সাহাবাদের একটা বিরাট জামাত রসুলুল্লাহর সাথে ছিল, কিন্তু এই যুগে যখন বস্তুবাদিতার রাজত্ব, যখন সর্বত্র বস্তুবাদিতার রাজত্ব আর মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী শুধু ঈদের নামাজ পড়ে, যেভাবে একটা ভুল ধারণার জন্ম হয়েছে, সেই ধারণা অনুসারে জুমাতুল বিদার নামাজ পড়ে, তো এটি এই যুগের মুসলমানদের জন্য বিশেষভাবে গুরুত্ব রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে সতর্ক করেছেন একটি হাদিসে। রয়েছে হযরত জাবের বর্ণনা করেন যে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, প্রত্যেক সে ব্যক্তি যে আল্লাহ এবং পরকালের উপর ঈমান রাখে তার জন্য জুমার দিন জুমার নামাজ ফরজ। শুধু অসুস্থ ব্যক্তি, মুসাফের মহিলা বা বাচ্চা ব্যতিরেকে, যে ব্যক্তি আমোদ প্রমোদ ক্রীড়া কৌতুক এবং ব্যবসা বাণিজ্যের কারণে জুমার প্রতি ভ্রক্ষেপহীন, আল্লাহ তার সাথে ভ্রক্ষেপহীন হবেন। নিশ্চয় আল্লাহ পরবিমুখ এবং তিনি প্রশংসার অধিকারী, আল্লাহ তাআলা ভ্রক্ষেপহীন এবং তিনি সত্যিকারের প্রশংসার অধিকারী। সুতরাং খোদা তালার ভ্রক্ষেপহীন হওয়া সামান্য বিষয় নয়, বরং প্রত্যেক ব্যক্তি যার সচেতন ব্যক্তি যার ভিতর খোদা ভীতি আছে, সে জানে যে আল্লাহর ভ্রক্ষেপহীনতার অর্থ হল ধ্বংস। এমন ব্যক্তি ইহ জগত পায় না আর পরকালও তার ধ্বংস হয়। জাতি হিসাবে যদি মুসলমানদের অবস্থা দেখেন আজকে, তাহলে স্পষ্ট হয়ে যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন না করে আল্লাহর নির্দেশকে অবজ্ঞা করার ফলশ্রুতিতে আজকে এদের এই অবস্থা। পরকালে কি হবে তার চিত্র একই রওয়ায়েতে ভাবে অঙ্কন করা হয়েছে। জুমার নামাজ পড়তে এসো, ইমামের নিকটবর্তী হয়ে বসো, ইমামের কাছে বসো, এবং জুমা থেকে পিছিয়ে থাকতে থাকে জান্নাত থেকে পিছিয়ে যায়, অথচ সে জান্নাতের যোগ্য হয়ে থাকে। আরেকটি রওয়ায়েতে কথাও আছে যে আল্লাহর দরবারে মানুষ জুমায় যে ধারাবাহিকতায় আসতো সেই ধারাবাহিকতায় বসবে। কত বড় দুর্ভাগ্য যে কিছু কাজের কারণে জান্নাতের যোগ্য হওয়া সত্ত্বেও জান্নাত থেকে দূরে থাকে শুধু জুমা ছাড়ার কারণে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জুমা ছেড়ে দেয় তাদের প্রতি কত অসন্তুষ্টি, কিভাবে তারা অসন্তুষ্টি প্রকাশ করেছেন দেখুন। আরেকটি রওয়ায়েত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন, এমন মানুষ যারা জুমা ছেড়ে দেয়, আমার ইচ্ছা হয় যে কোনো ব্যক্তিকে নামাজ পড়ার নির্দেশ দেই আর আমি জুমায় যারা আসে না তাদের ঘরে আগুন লাগিয়ে দিই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সতর্কবাণীকে প্রত্যেক ব্যক্তিকে স্মরণ রাখা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থাকে আমাদের সামনে রাখা চাই। তিনি তো রহমাতুল আলামিন, তার হৃদয় তো পশু পাখির জন্য স্নেহ ভালোবাসায় পরিপূর্ণ ছিল, কিন্তু যখন কাউকে আল্লাহর নির্দেশের প্রতি অবজ্ঞাপূর্ণ দেখতেন, তিনি বলেন যে এমন মানুষের ঘর আমি জ্বালিয়ে দিতে চাই। এটিও এই মানুষের প্রতি তার হৃদয়ে যে সহানুভূতি ছিল বা কোন জাতির প্রতি যে সহানুভূতি ছিল তারই পরিচায়ক। আচ্ছা, আল্লাহ তাআলা তোমাদের এত কাছে এসেছেন, তোমাদের ইহজাগতিক ব্যবসা এবং স্বার্থ আর চাকচিক্যের মোকাবেলায় হাজার লক্ষ গুণ বেশি তোমাদের কল্যাণের বিধান করছেন, তাও তোমরা নিতে চাচ্ছ না। রসুলুল্লাহর এই যে কথা, এটি এই জন্য নয় যে তিনি এই কথা বলছেন না যে আমি জ্বালিয়ে ফেলবো, বরং এমন অবাধ্যকে জুমার গুরুত্ব বোঝানোর জন্য তিনি এমন কথা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা তার রহমত বিতরণ করছে, তোমরা তা গ্রহণ করার জন্য প্রস্তুত নও। তোমরা ভাবছ ঘরের আরাম, ব্যবসা বাণিজ্য এবং ইহজাগতিক যে স্বার্থ জুমার থেকে বেশি লাভজনক, এমন নয়। আমাকে যদি জিজ্ঞেস করো তাহলে আমি বলবো যে ইহজাগতিক আরাম, স্বাচ্ছন্দ্য, ক্রীড়া কৌতুক, আমোদ প্রমোদ এবং ব্যবসা বাণিজ্যকে যদি জ্বালিয়ে আগুন লাগিয়ে তা থেকে মুক্তি নিতে হয়, জুমার জন্য নাও এবং জুমা পড়তে আসো এবং এগুলোকে এড়িয়ে চলো, আর জুমার কল্যাণ থেকে কল্যাণ মণ্ডিত হয়, যেন আধ্যাত্মিকতার ক্ষেত্রে উন্নতি করতে পারো, আর দোয়া গৃহীত হওয়ার যেন অভিজ্ঞতা হয় এবং আল্লাহর নৈকট্য যেন লাভ করতে পারো, এবং চিরস্থায়ী ব্যবসা বাণিজ্যের ওয়ারেস হয়ে যাও, যাতে কখনো মানুষ মানে ক্ষতির সম্মুখীন হয় না, লোকসানের সম্মুখীন হয় না। আজকে ভিন জাতের এবং ধর্ম থেকে বিচ্যুত মানুষের ব্যবসা বাণিজ্য এবং চাকচিক্য আমাদেরকে তার দিকে আকর্ষণ করছে, আর ফলশ্রুতিতে আমরা ভুলে যাই যে আল্লাহ তাআলার সামনে ঝুঁকার ভিতরেই সকল কল্যাণ নিহিত এবং তার দাকে সারা দেওয়ার ভিতরেই সকল লাভ এবং সকল ব্যবসা বাণিজ্য কল্যাণজনক ব্যবসা বাণিজ্য তাতেই নিহিত, তার সাথে সম্পর্কযুক্ত। তাই প্রতিশ্রুতি দেয়া হচ্ছে যে শোনো, এই দুনিয়ার চাকচিক্য এবং এই ব্যবসা বাণিজ্য খোদা তালার সন্তুষ্টির জান্নাতের সামনে কিছুই নয়। সুতরাং আজকে আমাদের জামাতের সামান্য তোমার একটি অংশ যদি অন্যদের অনুকরণে জামাতের বিদায়কে শুধু এই কারণে গুরুত্ব দেয় যে আজকে পাপের ক্ষমা আমাদেরকে অর্জন করতে হবে, বাকি আগামী বছর দেখা যাবে, এমন মানুষের মারাত্মক ভ্রান্তি এটি। হ্যাঁ, যদি কেউ এই জন্য আসে যে আজকের জুমা থেকে লাভবান হয়ে কল্যাণ মণ্ডিত হওয়ার মাধ্যমে এখন জুমায় রীতিমতো জুমায় রেগুলার হব, তাহলে এটি তাদের জন্য উৎকৃষ্টতম দিন, বরকতময় দিন, এমন ব্যক্তির জন্য বরকতপূর্ণ দিন যার জীবনে এই জুমার ফলে বিপ্লব আসে। এ যুগে যেভাবে আমি পূর্বে বলেছি যে জুমার বিশেষ গুরুত্ব রয়েছে, কেননা আমোদ প্রমোদ এবং ক্রীড়া কৌতুকের উপকরণ অনেক বেশি, ব্যবসা বাণিজ্যের লোভ লিপসাও অফুরান অকুল, তাই এগুলো থেকে বাঁচা আল্লাহর দৃষ্টিতে অনেক বড় কল্যাণের কারণ এবং স্বভাব অনেক বেশি। কিন্তু এক আহমদিকে এই দিক থেকেও জুমার গুরুত্বকে স্মৃতিপটে রাখা চাই, আর এই পয়গামকে প্রচার করা উচিত যে যে যুগের ভিতর দিয়ে আমরা অতিবাহিত হচ্ছি রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী অনুসারে, এবং সূরা জুমায় আল্লাহ তাআলা যে নির্দেশাবলী নাযিল করেছেন সেই নির্দেশ অনুসারে এটি হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ। এই সূরায় ওয়া আখারিনা মিনহুম লামা ইয়ালহাকু বিহিমের ঘোষণা রয়েছে যে আরো একটি জাতি আছে যাদের ভিতর তিনি তাকে প্রেরণ করবেন, যারা এখনো এদের অর্থাৎ আরবদের সাথে মিলিত হয়নি। তো এই সূরায় হযরত সাল্লাল্লাহু ইসলামের নিষ্ঠাবান প্রেমিকের প্রেরিত হওয়ার শুভ সংবাদ রয়েছে, যিনি একটি জামাত গঠন করার জন্য, মুসলমানদেরকে একত্রিত করার জন্য জুমার গুরুত্বের ব্যাপারে তাদের ভিতর চেতনা সৃষ্টির জন্য এই ঘোষণা করার ছিল। যিনি প্রেরিত হয়েছেন তিনি আওয়াজ দিয়েছেন, আমরা সৌভাগ্যবান, আমরা সেই আওয়াজ শুনেছি, আমরা তার ডাকে সাড়া দিয়ে লাভবাহিক বলে সফলতার পথের সন্ধানে আল্লাহর নির্দেশের উপর আমল করছি। আমরা সেই জাতি নয় যারা বছরে একবার জুমা পড়ে, বরং আমরা এমন মানুষ যারা আসলকে পেয়েছে, আমরা মূল বিষয়কে পেয়েছি, অর্থাৎ আমরা এই বিষয়কে পেয়েছি যে মা ইন্দাল্লাহ খায়র মিন আল্লাহ ওয়া মিন আত-তিজারা, যা আল্লাহর কাছে আছে তাই আমোদ প্রমোদ, ব্যবসা বাণিজ্য এবং ক্রীড়াকুদ থেকে উত্তম। আর আমরা সাক্ষ্য দিচ্ছি যে হে আল্লাহ, আমরা তোমার এই ঘোষণাকে, এলানকে অনুধাবন করেছি যা তুমি তোমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে করিয়েছ, যার জ্ঞান এবং উপলব্ধি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিষ্ঠাবান প্রেমিক আমাদের ভিতর সৃষ্টি করেছেন, যে আল্লাহু খায়রুর রাজিকিন, অর্থাৎ রিজিক দাতাদের ভিতর আল্লাহ তাআলা সর্বোত্তম, আর এমন এমন স্থান থেকে তিনি রিজিক দেন যে স্থান থেকে রিজিক আসার কথা এক বান্দা ভাবতে পারেন। সুতরাং রসুলকে নিঃসঙ্গ পরিত্যাগ করে কিভাবে আমরা ক্রীড়া করতে এবং আমোদ প্রমোদে নিযুক্ত হতে পারি, এটি সেই জ্ঞান এবং সেই উপলব্ধি যার জুমা সম্পর্কে প্রত্যেক আহমদের থাকা চাই। সুতরাং এক আহমদিকে এটি কখনো ভোলা উচিত নয় যে যুগের ইমামকে মেনে, মুসলিম মতকে মেনে আমাদের উপর দায়িত্ব বেশ কয়েকগুণ বেড়ে যায়। সবসময় স্মরণ রাখবেন যে আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে, আমাদের জুমা এখন সাধারণ জুমা নয়, আমাদের আল্লাহ তাআলার নির্দেশের উপর আমলের চেষ্টা, এর শুধু কথার কথা নয়, ভাষা কোনো চেষ্টা নয় যে এর উপর প্রতিষ্ঠিত হলে হলাম, না করলে অসুবিধা নেই, এমন নয়। আমাদেরকে নিজেদের জুমার হেফাজত করতে হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জুমার কে নিশ্চিত করতে হবে, হেফাজত করতে হবে, সমস্ত মুসলমান এবং পৃথিবীর সকল জাতিকে এক ধর্মে একত্রিত করার দায়িত্ব আমাদের উপর ন্যস্ত হয়েছে, এই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। যদি আমাদের জুমায় আমরা যদি রেগুলার না হয়, রীতিমতো জুমা না পড়ি, আমাদের জুমায় যদি বিশেষ দিকে জুমার দিকে মনোযোগ না হয়, তাহলে আমাদের বয়াতের দাবি অর্থহীন, আমাদের কথাও কাজের যে বিরোধ এটিও ভয়ের কারণ, চিন্তার বিষয়। আমি ভবিষ্যৎ প্রজন্মের তোর বিরোধের কথা বলেছি, তো এই কথাও বলতে চাই যে অনেকে মহিলা নিজেদের স্বামীদের জন্য উদ্দেশ্যে দোয়ার জন্য লেখে, তারা লেখেন যে দোয়া করুন যে নামাজের দিকে যেন তারা তাদের মনোযোগ নিবদ্ধ হয়, তারা যেন জুমা রীতিমতো পড়ার ব্যাপারে মনোযোগী হয়। এটি দেখে ভালো লাগে যে আল্লাহ তাআলা হযরত মসীহ মওউদ আলাইহিস সালামকে এমন আবেদন ইবাদতকারিনী নারী দিয়েছেন যারা নিজেদের নামাজের পাশাপাশি স্বামী এবং বাচ্চাদের নামাজের ব্যাপারেও তারা চিন্তিত থাকেন, কিন্তু এর সাথে একটা চিন্তাও মাথায় জাগে যে যদি স্বামীদের এবং এই পিতাদের সংশোধন না হয়, যারা ধর্মের দিকে পুরোপুরি মনোযোগ দেয় না, তাহলে তাদের সন্তানেরাও তাদের অনুকরণে একই রীতি অনুসরণ করবে। আজকের যুগে যেভাবে আমি বলেছি খেলা তামাশা ক্রীড়া কৌতুক আমোদ প্রমোদের উপকরণ অগণিত, ধর্মের প্রতি মনোযোগহীনতা কোথায়ও তাদেরকেও আমোদ প্রমোদের উপকরণে পিছনে না ধাবিত করে। জামাতের বাচ্চা নূতন প্রজন্ম আল্লাহ না করুন, খোদা না করুন, কোথাও ধর্ম থেকে আল্লাহ থেকে তত দূরে না চলে যায় যেখান থেকে আর ফিরে আসা সম্ভব হয় না, আল্লাহ তালা না করুন। সুতরাং এই যুগে আহমদীদের দায়িত্ব অনেক বেড়ে গেছে, একটি আমানত যা আমাদের উপর ন্যস্ত, একটি অঙ্গীকার যা আমরা করেছি, এ দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। এই দায়িত্ব দোয়া এবং আল্লাহ তালার ফজল এবং অনুগ্রহ ছাড়া সম্ভব নয়, আর আল্লাহ তালা আমাদের উপর অনুগ্রহ করে জুমায় সেই মুহূর্ত রেখেছেন যে মুহূর্তে তার কাছে চাওয়া প্রতিটি কল্যাণের দোয়াকে তিনি কবুল করেন। এর তুলনায় বড় কল্যাণ এবং মঙ্গলের দোয়া আর কি হতে পারে যে আমরা আল্লাহর কাছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের তার সাথে সুদৃঢ় সম্পর্কের জন্য দোয়া করি। যেন সেই ধর্ম যা আল্লাহ তাআলার সে আখেরি ধর্ম, সেই ধর্মের উপর প্রতিষ্ঠিত থাকা এবং তার উপর ভবিষ্যৎ প্রজন্মকে প্রতিষ্ঠিত রাখা এবং সেই ধর্মের প্রচারের ক্ষেত্রে যেন আমাদেরও ভূমিকা থাকে। আর আমরা সত্যিকার অর্থে জুমার প্রতি দায়িত্ব পালন করে আর আমরা যেন সত্যিকার অর্থে সেই উদ্দেশ্যকে পূর্ণকারী হই যার জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আর তিনি আখেরিনদের ভিতরে এখন একটি জামাত সৃষ্টি করেছেন যারা পূর্ববর্তীদের সাথে মেলিত হয়েছে আর সেই পদমর্যাদায় উপনীত হয়েছে আর সে বিপ্লব আনয়নের চেষ্টা করছে যা পূর্ববর্তীরা করেছেন। তারা নিজেদের ইবাদতের মান প্রতিষ্ঠা করেছেন, আল্লাহর সাথে সম্পর্কের মানও উন্নয়ন করেছেন। আমাদের অনেকেই আছে যারা সাহাবার সন্তান হিসেবে গর্ব করে, যে সাহাবারা পূর্ববর্তীদের সাথে মিলিত হওয়ার পদমর্যাদা অর্জন করেছেন। এই গর্ব এই অহংকার কোনো কাজে আসবে না যদি আমরা আমাদের আমাদের কর্মের ক্ষেত্রে বুজুর্গদের পদাঙ্ক অনুসরণ না করি এবং নিজেদের ভিতরে পরিবর্তন না আনে। সুতরাং এটি ভয়ের বিষয়, চিন্তার বিষয়, এটি অ্যালার্মিং। এদিকে অনেক বেশি আমাদেরকে মনোযোগ দিতে হবে। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পতাকা তলে আসার সময় এসে গেছে, বিপ্লব আসবে, সারা পৃথিবী তার পতাকার দলে আশ্রয় নেবে, এটি আল্লাহ তাআলার প্রতিশ্রুতি। আমাদেরকে আমাদের দুর্বলতার উপর দৃষ্টি রেখে আল্লাহর ইবাদতের মাধ্যমে, আল্লাহর নির্দেশনাবলীর হেফাজতের মাধ্যমে এই বিপ্লবের অংশ হতে হবে, তাহলে আমরা এই যুগের এবং এই জুমার বরকত থেকে লাভবান হচ্ছি বলে গণ্য হব। হযরত মসীহ মাউদ ইসলামের একটা উক্তি পেশ করছি, তিনি বলেন, আল্লাহ তাআলা যে নেয়ামত পরিপূর্ণ করেছেন তা আসলে এই ধর্ম যার নাম ইসলাম রাখা হয়েছে। এই নেয়ামতের একটি হলো জুমার দিন, যেই দিন নেয়ামত পরিপূর্ণতা লাভ করেছে, সম্পূর্ণ হয়েছে। এটিকে এটি এদিকে ইশারা যে সেই নেয়ামত আরেকটি পরিপূর্ণতা হবে, লেজরাহু আলা দিনে কুল্লিহির আকারে, সেটি একটা জুমার আকারে হবে। সেই জুমা এসে গেছে, কেননা আল্লাহ তাআলা জুমাকে মসির সাথে বিশেষভাবে সম্পর্ক যুক্ত করেছেন। আসলে নেয়ামতের পরিপূর্ণতার দুটো রূপ আছে, একটি হলো হেদায়েতের সম্পূর্ণতা আর একটি হলো হেদায়েতের প্রচারের সম্পূর্ণতা। তোমরা ভেবে দেখো যে হেদায়েত রাসূলুল্লাহর যুগে পরিপূর্ণ হয়েছে, সম্পূর্ণ হয়েছে, হেদায়েত সে যুগে পারফেকশন লাভ করেছে, কিন্তু আল্লাহ তাআলা হেদায়েতের প্রচারের পরিপূর্ণতার যুগ দ্বিতীয় যুগকে আখ্যায়িত করেছেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরুজি ভাবে আসবেন। আর সেই যুগ হল মসীহ মওয়াদ এবং প্রতিশ্রুত মাহদের যুগ। সে কারণেই এই সম্পর্কে লিজহরাহু আলা দিনে কুল্লিহি বলা হয়েছে। সমস্ত মুফাসসির সর্বসম্মতভাবে এটিকে গ্রহণ করেছেন যে এই আয়াত মসীহ ইসলামের যুগ সম্পর্কে। সত্যিকার অর্থে ধর্মের বিজয় তখনই সম্ভব যখন সব ধর্ম প্রতিযোগিতার ময়দানে নামবে আর ধর্ম প্রচারের সকল প্রকারের সুযোগ সুবিধা সৃষ্টি হবে। সেই যুগ এখন এসে গেছে আল্লাহ তাআলার ফজলে। এখন ছাপাখানার মাধ্যমে বই পুস্তক প্রচার প্রসারের যে সুযোগ আমরা দেখছি তা সবাই জানে। ডাকখানার মাধ্যমে সারা পৃথিবীতে তাবলীগ সম্ভব, পত্র পত্রিকার মাধ্যমে পৃথিবীর সকল অবস্থা অবগত হওয়া যায়, রেলের মাধ্যমে সফর সহজ করা হয়েছে, যাতায়াত সহজ হয়ে গেছে। বস্তুত নতুন নতুন আবিষ্কার আদি যা প্রতিনিয়ত হচ্ছে ততই মহিমার সাথে মুসলিমদের সত্যায়ন হচ্ছে। আর ধর্মের বিজয়ের লক্ষণাবলী প্রকাশ পাচ্ছে আর এটি সেই সময় যার ভবিষ্যৎবাণী আল্লাহ তাআলা রাসূলুল্লাহর মাধ্যমে লিজহরাহু আলা দিনে কুল্লিহি বলে ঘোষণা করেছেন। এটি সেই যুগ যা আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতের যুগ। এর মহিমাকে এটি সমুন্নত করে এবং হেদায়তের পরিপূর্ণ প্রচারের যুগ এবং এটি নেমত পরিপূর্ণ হওয়ার যুগ, আর এটি সেই জুমার সময় যাতে যা সম্পর্কে ওয়াখারিনা মেনহুমের ভবিষ্যৎবাণী পুরা হয়। এখন রসুল্লাহ সাল্লাহাম বুরুজি রূপে আবির্ভূত হয়েছেন, সাহাবাদের একটি জামাত প্রতিষ্ঠিত হয়েছে, নেমতের পরিপূর্ণতার সেই সময় এসে গেছে, কিন্তু খুব কম মানুষ এই সম্পর্কে অবহিত অবগত। আর অনেকে আসে যারা হাসি ঠাট্টা করে তিরস্কার করে, কিন্তু সেই সময় অতি নিকটে যখন আল্লাহ তাআলা নিজে প্রতিশ্রুতি অনুসারে আত্মপ্রকাশ করবেন এবং জোরালো আক্রমণের মাধ্যমে স্পষ্ট করবেন যে তার সতর্ককারী যিনি এসেছেন তিনি সত্য। তো হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম যেভাবে বলেছেন যে যুগ, যে যুগের ভিতর দিয়ে আমরা অতিবাহিত হচ্ছি, যে যুগে সব ধর্ম কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়বার, এই যুগে হেদায়তের প্রচার পরিপূর্ণতা লাভ করবে, এটি যুগ মসীহ মওউদের যুগ, এটি সেই যুগ যে যুগে সকল ধর্ম ময়দানে অবতীর্ণ হয়েছে এবং তারাও ময়দানে অবতীর্ণ হয়েছে, যারা নাস্তিক করা আলাদাকে মানানা দ্বারা প্রচারের এই সমস্ত মাধ্যমকে লুফে নিয়ে এক বিশাল জগৎকে তারা প্ররোচিত করছে, হেদায়েত থেকে দূরে নিয়ে যাচ্ছে। সকল ফেরকা এবং সকল ধর্ম, খ্রিস্টান ধর্ম সহ সব ধর্ম আজমাতে আহমদিয়াকে চ্যালেঞ্জে ছড়ে দিচ্ছে, কিন্তু ইনশাল্লাহ বিজয় মসীহ মওউদ ইসলামের জামাতের অদৃষ্টে লেখা আছে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সময়কার কয়েকটি আবিষ্কারাদির কথা উল্লেখ করেছেন এবং বলেন যে প্রতিদিন প্রতিনিয়ত যে সমস্ত নতুন আবিষ্কারাদি সামনে আসছে, ততই মাহাত্ম্যের মহিমার সাথে মসীহ মওউদ ইসলামের সত্যায়ন হচ্ছে এবং ধর্মের বিজয়ের পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। আজকে দেখুন, স্যাটেলাইট টেলিভিশন এবং ইন্টারনেট এতে আরো ব্যাপকতা সৃষ্টি করেছে, আর আল্লাহ তাআলা হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের সাহায্যের জন্য, সমর্থনের জন্য এমটি এবং এখন ইন্টারনেটও দিয়েছেন, যার মাধ্যমে এখন তাবলীগের কাজ হচ্ছে। তো এইসব কিছু এক ধর্মে একত্রিত করার বিভিন্ন মাধ্যম, যেভাবে মসীহ ইসলাম নিজেই বলেছেন। তো আল্লাহ তাআলা এই সমস্ত ব্যবস্থা করছেন, কিন্তু আমাদেরকেও তার নির্দেশ অনুসারে চলতে হবে, এই যুগে নিজেদের চিন্তা ভাবনাকে ব্যাপকতর করতে হবে দোয়ার মাধ্যমে, নিজের এবং আওলাদের জন্য এই আওলাদকে নিয়ে বিপ্লবের অংশ হওয়ার চেষ্টা করা হচ্ছে, যেখানে আমরা আতন্ত আলাইকুমের কল্যাণে কল্যাণমণ্ডিত হব। সুতরাং এই যুগে প্রত্যেক আহমদিকে ইবাদত এবং দোয়ার যে মান আছে সেটিকে বিশ্লেষণাত্মক দৃষ্টিকোণ থেকে বুঝতে হবে। শুধু রমজান বা রমজানের শেষ জুমা নয়, বরং যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে পাঁচ নামাজ জুমা থেকে জুমা এবং রমজানের পর দ্বিতীয় রমজান যেন আমাদের ভিতর পবিত্র পরিবর্তন আনয়নকারী হয়। আল্লাহ তাআলা আমাদের ত্রুটি বিচ্যুতিকে ক্ষমা করুন, আর আমাদেরকে সেই সকল লোকদের অন্তর্ভুক্ত করুন যারা বিজয় এবং সফলতার দৃষ্টান্ত দেখবে। আজকে জুমায় এই অঙ্গীকার আমাদের করতে হবে, করা উচিত, যে আল্লাহ তাআলা রোজার সাথে আমাদেরকে এই জুমার ইবাদত করার তৌফিক দিয়েছেন। তো এই লক্ষ্য নিজেদের জীবনে আমাদেরকে বাস্তবায়িত করতে হবে, যে লক্ষ্য অর্জনের জন্য মসীহ মওউদ পৃথিবীতে এসেছেন, আর এর জন্য নিজেদের সমস্ত পাপ এবং পঙ্কিলতাকে পুণ্যে পরিবর্তন করার চেষ্টা করতে হবে, সমস্ত অপবিত্রতা নাকামিকে পবিত্রতায় পরিবর্তনের চেষ্টা করতে হবে। যে সামান্য সময় আছে হাতে, রোজা এবং রমজানের আর জুমার সমাপ্তির যে সামান্য সময় বাকি আছে, এই সময়টা জিকরে আলাহিতে রত থাকুন, বাকি সময় এই কথা মাথায় রেখে যুগালি করুন যে রমজানে যে সকল নেকি এবং পুণ্যের ইবাদতের চেষ্টা করেছে, আল্লাহর বান্দাদের অধিকার দেওয়ার চেষ্টা করেছে, আর্থিক কোরবানির চেষ্টা করেছে, তারিখে যদি ওয়াকফেদের যে ওয়াদা সেটি পূরণের চেষ্টা করে আহমদের এই দিনে, তো এই সমস্ত কর্ম এবং এই পুণ্য সকল নেকিকে আল্লাহ তালা জুমার বরকতে গ্রহণ করুন। হে আল্লাহ, আমাদেরকে সেই সকল ইবাদত দোয়া নেকি এবং সে মানুষের অধিকার দেওয়ার যে দায়িত্ব তার উপর সবসময় প্রতিষ্ঠিত রাখো। আমাদের ভবিষ্যতের প্রতিটি কাজ প্রতিটি কর্ম যেমন তোমার সন্তুষ্টি অর্জনের জন্য হয়, এ বরকতে আমাদেরকে সবসময় তুমি কল্যাণমণ্ডিত করো। আমাদেরকে সেই সমস্ত বিপ্লবের দৃশ্য দেখাও যার প্রতিশ্রুতি তুমি হযরত মসীহ আলাইহিস সালামকে দিয়েছো। আমাদের স্নেহশীল খোদার কাছে আমরা আশা রাখি যে এই সমস্ত দোয়া যখন প্রত্যেক আহমদের হৃদয় থেকে সমস্বরে আজকে উদ্ভূত হবে, তখন প্রত্যেক হৃদয় থেকে উদ্ভূত এই ঝর্ণা লক্ষ কোটি ঝর্ণা একত্রিত হয়ে সেই প্রবল বেগে বস প্রবাহিত নদীর মতো হবে, যার সামনে আসার সকল আবর্জনা পরিষ্কার হয়ে যায়। পরস্পরের দোয়ার মাধ্যমে আমাদের হৃদয়ের আবর্জনা এভাবে ধুয়ে যাবে। সুতরাং আজকের দোয়াকে এই স্বচ্ছ স্রোতস্বিনী বা পানির ধারা রূপান্তরিত করেছেন, এই স্বচ্ছ পানির ধারা যা আল্লাহর সন্তুষ্টির জন্য সৃষ্টি করা হয়েছে, আল্লাহর ফজলেই তা সৃষ্টি হয় এবং হবে ইনশাআল্লাহ। আল্লাহর ফজল এবং অনুগ্রহ থেকে লাভবান হয়ে আমাদের হৃদয়ের নোংরা আবর্জনাকে সেটি যেন আরো দূর করে আমরা নিজের উপর স্থায়ী হয়ে যেন তার সন্তুষ্টি এবং নৈকট্য যেন আরো বেশি অর্জন করতে পারে, দোয়া কবুল হওয়ার গৃহীত হওয়ার দৃশ্য যেন আমরা দেখি, হৃদয়ের পবিত্রতাকে যেন দেখার সুযোগ পাই, আল্লাহর স্নেহ ভালোবাসাকে যেন দেখার অভিজ্ঞতা, শত্রু থেকে যেন আল্লাহর আশ্রয়ে আমরা স্থান পাই, আর আমাদের চূড়ান্ত লক্ষ্য অর্থাৎ আল্লাহর রাজত্ব যেন আমাদের হৃদয়ে এবং পৃথিবীর হৃদয়ে যেন কায়েম করতে পারি। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের পতাকা যা যুগে মসীহ মওউদের হাতে ন্যস্ত করা হয়েছে, তা এই জুমার বরকতে যেন সারা পৃথিবীতে আজকে আমরা উড্ডিন দেখি, আল্লাহর প্রতিশ্রুতিকে যেন পুরা হতে দেখি যে এক ধর্মের উপর মসীহ মওউদ একত্রিত করবেন। সুতরাং এই জুমাই স্থায়ী বরকতের কারণ এবং বরকতের মাধ্যমে বরকত মণ্ডিত করে থাকে এটি। আল্লাহ তাআলা আমাদেরকে এই জুমা দেখার এবং পাওয়ার তৌফিক দান করুন। এটি অসম্ভব নয় যে আমাদের এখন যে দোয়া আমরা করছি সেই দোয়াকালে হয়তো আমরা সেই গুরুত্বপূর্ণ মুহূর্ত আমরা পেয়েছি। আল্লাহ তাআলা করুন যেন মনে হয় রমজানের এই শেষ মুহূর্তে প্রত্যেক অসুস্থ এবং সমস্যা কবলিত দরিদ্র লোকদেরকে স্মরণ রাখবেন দোয়ায়, ধর্মের সকল খেদমতকারীকে স্মরণ রাখবেন, সমস্ত ওয়াকফেজিন্দিগার নিজের দোয়ায় স্মরণ রাখবেন, সেই সমস্ত বাচ্চা যাদের পিতা মাতা তাদেরকে উৎসর্গ করেছে বা যাদের বাচ্চারা নিজেরা নিজেদের জীবন উৎসর্গ করেছে, আল্লাহ তাদেরকে তাদের অঙ্গীকার রক্ষা করার তৌফিক দান করুন। আর্থিক কোরবানি যারা করে তাদেরকে দোয়ায় স্মরণ রাখবেন, উম্মতে মুসলিমাকে নিজেদের দোয়ায় স্মরণ রাখবেন, পুরো মানবতাকে আপনারা দোয়ায় স্মরণ রাখবেন, আল্লাহ তাআলা সকল কষ্ট এবং ধ্বংসের হাত থেকে সবাইকে রক্ষা করুন।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নহমদৌ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله اس وقت
একটা কথা উল্লেখ করতে চাই, অধিকাংশরা জানেন এটি, আমাদের জামাতের একান্ত নিবেদিত প্রাণকর্মী নিবেদিত প্রাণ আহমদী মুকাররম মালিক খলিলুর রহমান সাহেব 5 অক্টোবর গত জুমা ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জামাতের বড় প্রবীণ একজন কর্মী তিনি, এমটিএ যখন আরম্ভ হয় তখন হযরত খলিফাত আল মাসি রাবে রহমুল্লাহর খুতবা এবং দরস অনুবাদ আরম্ভ করেন, তারপর আমার খুতবার অনুবাদ তিনি করেছেন, করে এসছেন গত জুমায়ও। তিনি প্রস্তুতি নিয়ে জুমায় যাওয়ার অপেক্ষায় ছিলেন, মসজিদে গিয়ে জুমার অনুবাদের দায়িত্ব পালন করবেন, কিন্তু সেই অপেক্ষা সময় হার্ট অ্যাটাক হয় এবং তিনি ইন্তেকাল করেন। প্রথমে বোঝাই যায়নি কি হয়েছে, সন্ধ্যায় জানা যায়, ঘরে একা ছিলেন তিনি আসলে, তখন প্রায় ইন্তেকাফ বসতেন, একান্ত দোয়াগো মানুষ ছিলেন, এতেকাফে সচরাচর মানুষ বড় বড় বিছানা নিয়ে আসে, কিন্তু তিনি একটি রাজাই বা লেপ নিয়ে আসতেন, অর্ধেক বিছাতেন আর অর্ধেক উপরে নিতেন। তার সাথীরা বলেছেন আমাকে কোনো বালিশ রাখতেন না বেশি, তেমন একটা, অর্থাৎ তার ইচ্ছা, তার মন মানসিকতা এমন ছিল যে মসজিদে এসেছি দোয়াতে সময় কাটানো উচিত, খুব বেশি দরুদ শরীফ পড়তেন, তার সাথে এতেকাফে বসেছেন এমন এক সাথী আমাকে জানিয়েছেন। তারপর হযরত মুসলিম ইসলামের নাজম যে হে খোদাবান গুনাহ বাক্স, এটি হে খোদা আমার গুনাহ ক্ষমা করো, এটি পড়তেন। তার এই বন্ধু আরো বলেছেন, যখন থেকে খলিফাত আল মাসির আবে নাসে মুতমাইনা সম্পর্কে খুতবা দিয়েছেন, শান্তিপ্রাপ্ত আত্মা সম্পর্কে খুতবা দিয়েছেন বা দরসে বলেছেন, তিনি তাকে বলেছেন যে আমি যখন থেকে শুনেছি তখন থেকে দোয়া করে যে হে আল্লাহ নাফসে মুতমাইনা বা শান্তিপ্রাপ্ত আত্মার যে স্তর, সেই স্তরে যেন পৌঁছতে পারি। অনুবাদ ছাড়াও প্রথমে যেন খুদ্দামুল আহমদিয়ার প্রথম দিকে খুদ্দামদের কায়েদ ছিলেন, এছাড়া স্বামী বশ্রীর ন্যাশনাল সেক্রেটারি তালিম ছিলেন, আঞ্চলিক নাজিম আনসারুল্লাহ ছিলেন, তারপর রেডিং জামাতের প্রেসিডেন্ট হিসাবেও দায়িত্ব পালন করেছেন। গত বছর তাকে যুক্তরাজ্যে জামাত আহমদিয়ার প্রেস সেক্রেটারির দায়িত্ব দিয়েছিলাম, খুব সুন্দরভাবে সে দায়িত্ব পালন করেছেন। তার সাথে এক যুবক কর্মী আমাকে লিখেছেন যে যদিও আমার কোনো অভিজ্ঞতা নেই, যুবকই আমি, আমি আমার অভিজ্ঞতার অভাব আছে, কিন্তু যখনই পরামর্শ দিয়েছি একান্ত বিনয়ের সাথে শুনতে কখনো বলতেন না যে তুমি কে পরামর্শ দেয়ার, যদি ভালো হতো তিনি গ্রহণ করতেন, না হয় একান্ত প্রজ্ঞার সাথে সুন্দরভাবে বোঝাতেন যে এতে ক্ষতি করে দিক রয়েছে, আল্লাহ তাআলা তাকে তার রহমতে চাদরে আবৃত রাখুন, তার পদমর্যাদা উন্নীত করুন, তার সন্তান সন্ততিকে তার পদাঙ্ক অনুসরণে তৌফিক দিন, সবাইকে ধৈর্য দিন খোদা তাআলা, সবাইকে ধৈর্য ধারণের তৌফিক দিন আল্লাহ তাআলা।
عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.